الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله রাসুল করিম রাউফুর রাহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত বর্ষণ করবে। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দশটি গুনাহকে ক্ষমা করে দিবে, সাথে সাথে তার দশটি পদ মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দেখছেন অনুষ্ঠান গৌসে পাক রহমতুল্লাহি তাআলার পবিত্র বংশধারা। তো আজকেও বরাবরের মতো আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় আবু বকর মাদানী আত্তারি ভাই। আবু বকর ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তো আবু বকর ভাই, আজকের আমাদের এই অনুষ্ঠান হচ্ছে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার পবিত্র বংশধারা। আজকে আমরা আলোচনা করব আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার প্রিয় আম্মাজানকে নিয়ে। তো আবু বকর ভাই, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান সম্পর্কে আমরা কিছু শুনতে চাচ্ছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে এমন একটা বিষয় বেছে নিয়েছেন গাউসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান। আর আম্মাজান শুধু গাউসে পাক রহমতুল্লাহি তাআলার, যদিও বা ওনার গর্ভধারিণী মা ছিলেন, কিন্তু এই সমাজে, এই দেশে আমাদের প্রত্যেকের ঘরে আমাদের এক একজন আম্মাজান রয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমরা জানতে পারবো যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার সম্মানিতা মাতা, উনি কেমন একজন আম্মাজান ছিলেন, ইনি কেমন একজন মাদার ছিলেন, কেমন একজন মা ছিলেন। মা এমন একটি শব্দ যা শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়,
হৃদয় ঠান্ডা হয়ে যায়,
হৃদয় ঠান্ডা হয়ে যায়। মা এমন এক মিঠা মধুর নাম,
আল্লাহ আল্লাহ,
যেই মায়ের কাছে গেলে শুধু মধুর মতো মিঠা কোনো কিছু আশা করা যায়।
জি জি,
যেই মা কখনো কষ্ট দেয় না, আসলে বাস্তব সেই মা। যখন আপনি আমি আমরা যারা বর্তমানে এই দুনিয়ার মাঝে, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এই হাওয়া বাতাস চন্দ্র সূর্যের আলো আমরা দেখতে পেরেছি আমাদের মায়ের কারণে, আমাদের মা বাবার কারণে আমরা দেখতে পেরেছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সবার ঘরে মা জননী রয়েছেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার সম্মানিত আম্মা জান, উনি একজন মা ছিলেন, কিন্তু উনি ছিলেন আদর্শবান মা। আজকে আমাদের সমাজে, দেশে, আমাদের ঘরে, পরিবারে যারা মা বোনেরা শুনতে পারছেন, আপনাদের কাছে আসলে কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই যে বংশ নিয়ে এসেছেন, তিনি যে মায়ের পরিচয় নিয়ে এসেছেন, তিনি ছিলেন উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহি তাআলা আলাইহা। উনিও তো একজন মা ছিলেন, উনিও তো আপনার মতো একজন নারী ছিলেন, উনিও তো আপনার মতো একজন মহিলা ছিলেন, উনিও তো আপনার মতো একজন মেয়ে ছিলেন, কিন্তু আজকে আপনার অবস্থান আর ওনার অবস্থান কোথায়?
আল্লাহ আল্লাহ,
যে আমরা অন্যান্য অনুষ্ঠানে, অন্য এপিসোডে আমরা শুনেছি যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার আব্বা জান, উনার যখন শাদি মুবারক হওয়ার কথাবার্তা চলতেছিল, যখন ফল খেয়ে ওনার বাসায়, ওনার নানাজান, গাউসে পাকের নানাজানের বাসায় উনি কাজ করলেন, তো ওই সময় গাউসে পাক রহমতুল্লাহি তাআলার নানাজান উনিও একজন আল্লাহর ওলি ছিলেন। অর্থাৎ কী বলবো, গাউসে পাকের পুরো বংশের উপরে আল্লাহ রাসুল পর্যন্ত যারা ছিলেন, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা থেকে নিয়ে আল্লাহ রাসুল পর্যন্ত যে বংশধারা, সবাই এক একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন,
প্রিয় বান্দা ছিলেন, এবং ওই জামানার বুজুর্গ ছিলেন অনেক বড়, এবং তার বংশ দ্বারায় যারা এসেছে এখন পর্যন্ত সবাই আল্লাহ তাআলার দয়ায় এক একটা নক্ষত্র হয়ে আছেন।
সুবহানাল্লাহ। তো যখন উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহি তাআলা আলাইহা, আসলে দেখুন, আপনি আমি বা আমাদের সমাজের কোনো ছেলে, কোনো ব্যক্তি যদি কোনো বাড়িতে কাজ করে, আমরা কিন্তু সচরাচর খোঁজ রাখি যে ওই মালিকের ছেলে মেয়ে কয়জন, ফ্যামিলি মেম্বার কতজন, এটা মানুষের কাজে না কাজে
এভাবেই বুঝে যায়,
বুঝে যায় অথবা চলাফেরায় জিজ্ঞেস করতে হয় না, যে তার বাড়িতে কাজ করে সে বুঝে যায় বা নিজের সচক্ষে সে পর্যবেক্ষণ করে অবলোকন করতে পারে যে কতজন তার ফ্যামিলির মানুষ আছে না আছে, তাকে কেউ বলতেও হয় না,
সে থাকতে থাকতে অটোমেটিকলি চোখের সামনে পড়ে যায়।
জি, কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার পিতা মহোদয় যে এতদিন কাজ করেছেন ওখানে, উনি উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহ তাআলা আলাইহাকে কোনোদিনও এক নজর ওনার চোখের সামনে উনি দেখেননি,
জানেও না যে ওনার একটা
মেয়ে আছে,
মেয়ে সন্তান আছে।
কিন্তু যখন ওনার যাওয়ার সময় চলে আসবে, উনি যখন ওনার বাড়িতে থেকে ওনার সময় ওখানে দিয়ে যে শর্ত ছিল ফল খেয়েছেন এতদিন এখানে থাকতে হবে, ওনার যখন যাওয়ার দিন ঘনিয়ে চলে আসলো, তখন গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার সম্মানিত শ্বশুর মহোদয় উনি আয়েশা প্রস্তাব দিলেন বিয়ের। বিয়ের প্রস্তাব যখন দিলেন তখন উনি বললেন যে আমার মেয়ে হচ্ছে ল্যাংড়া, আমার মেয়ে হচ্ছে বোবা, বয়রা, চোখে দেখে না, অন্ধ। কেন এই কথা বললেন? আসলে বাস্তবই একথা বলার উদ্দেশ্য হচ্ছে উনি একজন আদর্শবান পিতা হয়ে ওনার মেয়েকে ওই রকম আদর্শবান সন্তান, আদর্শবান মেয়ে, আদর্শবান নারী, আদর্শবান মহিলা হিসেবে উনি গড়ে তুলতে পেরেছেন বিদা, এরকম কথা বলেছেন,
এরকম কথা বলেছেন। এটার অনেক বড় তাৎপর্য আছে, এটা বিশ্লেষণ করলে অনেক কিছু বোঝা যায় এখান থেকে। যেমন এক নম্বর কথা হচ্ছে যে বলো যে আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে কথা বলতে পারে না, আমার মেয়ে হাঁটতে পারে না, এত কিছুর পরেও তার পরের হকের প্রতি এত বেশি সচেতন ছিল যে এইগুলো বলার পরেও গৌসে পাকের বাবা এই বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবং এগুলোর বিষয়ে এই যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলার আম্মা জান কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, হ্যাঁ, এগুলোর পিছনে অনেক বিশাল একটা ঘটনা রয়েছে। তো আবু বকর ভাই, আমি চাচ্ছি যে খুব সুন্দর ঘটনাটা আপনি আমাদের দর্শককে শুনিয়ে দিন।
জি, আসলে বাস্তবই শুনলে অবাক লাগে যেটা কীভাবে সম্ভব। আসলে বাস্তবে যারা আমার যুবক ভাইয়েরা স্ক্রিনের সামনে রয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন, আপনাকে যদি বলা হয় আপনার জন্য একজন কন্যা দেখা হয়েছে, কন্যা কানে শুনে না, চোখে দেখে না, পায়ে হাঁটতে পারে না, তখন আপনি কি করবেন?
কথা বলতে পারে না,
কথা বলতে পারে না, আপনার আমার ডিসিশন হবে না,
না
আমি
বিয়ে করে দেবো প্রথমে,
মানে দেখার তো প্রশ্নই আসে না। আমাদের যুবক সমাজ, আমাদের যুব সমাজ, ইভেন কি আমরা বর্তমান সময়ে আসলে বাস্তব মানুষের একটা চাহিদা হয়ে গিয়েছে। তো এরকম যদি হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করে দেব, আমাদের সমাজ এটাকে গ্রহণ করবে না। কিন্তু দেখেন না, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার আব্বা জান শুধুমাত্র ওই ফল, একটা ফল খেয়েছিলেন, ওই ফলের হক মাফ করানোর জন্য,
আল্লাহ
মাফ করানোর জন্য,
ফলের হক মাফ করানোর জন্য,
একটি ফলের হক মাফ করানোর জন্য উনি রাজি হয়ে গেলেন,
আল্লাহ আল্লাহ।
উনি বললেন যে ঠিক আছে, আতুর, ল্যাংড়া, বয়রা, অন্ধ, বুবা, এরকম যদি আমি তাকে যদি বিয়ে করি আমাকে মাফ করবেন?
আল্লাহ,
সুবহানাল্লাহ,
কি বিনয় ভাবছে,
সুবহানাল্লাহ। আসলে এগুলো মাথায় আসে না যে কিভাবে সম্ভব, এগুলোকে বলে কারামত। আচ্ছা, যখন এইভাবে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার পিতা মহোদয় উনিও রাজি হয়ে গেলেন, ইনশাআল্লাহ আমি বিয়ে করার জন্য রাজি রয়েছি, কিন্তু শর্ত হচ্ছে আমাকে মাফ করে দিতে হবে,
একটা মাফির জন্য সব করতে রাজি আছি আমি,
আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে আমাদের সালফে সালেহীন বুজুর্গানি দিন ওনাদের আদর্শটা আসলে কেমন ছিল? আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আলোচনা গাউসে পাককে নিয়ে, কিন্তু বলতে হয় গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই উনি ছিলেন হাম্বলি মাজহাবের অনুসারী এবং ওনার আকিদা ছিল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা। হ্যাঁ, গাউসে পাক রহমতুল্লাহ তাআলার আকিদা ছিল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা এবং উনি ছিলেন মাজহাবি ব্যক্তিত্ব এবং ওনার মাজহাব ছিল হাম্বলি মাজহাব, ওই মাজহাবের অনুসারী ছিলেন। আর আমরা যে মাজহাব অনুসরণ করছি এটা হচ্ছে হানাফি মাজহাব। আমাদের মাজহাবেরও যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, আসলে আল্লাহর বলিরা, ওনাদের মাঝে তাকওয়ার সাগর, ওনাদের মাঝে এমন আল্লাহ তাআলার ভয়, এমন তাকওয়া ওনাদের মাঝে রয়েছে, আকাশ আফসোস হামে বি এক বুন্দ মিল যায়।
আল্লাহ,
আসলে এই বিষয়টা দেখে, আল্লাহর ওলিদের এই তাকওয়া দেখে আফসোস মনের মাঝে রয়ে যায়, আল্লাহ আমাদেরও যদি ওনাদের তাকুয়া থেকে এক ফুটা তাকুয়া আমাদের ভাগ্যে নসিব হয়ে যেত। তো আসলে এটা বাস্তব যে আমি একজন ব্যক্তি যেমনই হই না কেন আমাকে ছোট মনে করতে হবে, আমাকে মনে করতে হবে যে মানুষের হক নষ্ট করা যাবে না। তো ইমামে আজম রহমাতুল্লাহি তাআলার ব্যাপারেও এরকম পাওয়া যায় যে ইমামে আজম রহমাতুল্লাহি তাআলা উনিও কোনো সময় কোনো বান্দার হক নষ্ট করেননি, সবসময় সচেতন থাকতেন,
খুব সচেতন ছিলেন,
কেয়ারফুল থাকতেন। ইভেন কি শুধু উনি না, যত আল্লাহর ওলিদের নিয়ে আমাদের মাদানের চ্যানেল সহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক যত আল্লাহর ওলিদেরকে নিয়ে আলোচনা হয়, যত আল্লাহর ওলিরা কিতাব রচনা করে গিয়েছেন, প্রত্যেক আল্লাহর ওলির জীবনের দিকে খেয়াল করলে দেখা যায় এক একজন তাকওয়ার এক একজন ইমাম ছিলেন,
ইমাম ছিলেন। আবু বকর ভাই, আমি বলবো যে যে আল্লাহর ওলিদের মধ্যে যেই তাকওয়াগুলো বিদ্যমান ছিল, অনেক তাকওয়ার সাকুর ছিল তাদের মধ্যে, তো তাদের মধ্য থেকে যদি কোনো একটা বিষয় নিয়ে আমরা আমল করতে পারি, আমার মনে হয় আমাদের বেলা পার হয়ে যাবে একটা বিষয় নিয়ে আমরা আমল করতে পারলে। কেননা দেখেন, পরের হকের ব্যাপারে তারা কেমন সচেতন ছিল, আল্লাহ ভীরুতার প্রতি কেমন সচেতন ছিল, আল্লাহ তাআলার রাহে নিজেকে সঁপে দিয়েছে, আল্লাহ তাআলার রাহে নিজেকে কুরবান করে দিয়েছে। তো আমাদের উচিত তাদের কাছ থেকে আমাদের এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজের মধ্যে তা বাস্তবায়ন করা।
জি
জি, আবু বকর ভাই, গাউসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজানের ব্যাপার আমরা শুনবো ইনশাআল্লাহ।
তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলার পিতা মহোদয় রাজি হয়ে গেলেন, কিন্তু উনি বাস যেন বান্দার হক যেন সে যেন মাফ করে দেয়, সে মাফ করলে আল্লাহ মাফ করবেন, এজন্য আগে তার কাছ থেকে মাফ নিতে হবে, এরপর আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া যাবে। আচ্ছা, তো উনি রাজি হয়ে যাওয়ার পর বিয়ের সব কিছু ব্যবস্থা হলো, বিয়ের সব কার্যগুলি শেষ হওয়ার পরে যখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলার পিতা মহোদয় উনার আম্মা জানের কাছে যাবেন, উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি তাআলা আলাইহা, সুবহানাল্লাহ, কেমন আসলে অন্তরটা জুড়িয়ে যায় ওনাদের ব্যাপারে যখন এরকম কথাবার্তা শুনি বা আমরা নিজেরা যে আলোচনা করছি, অন্তরটা ভরে যায় যে ওনাদের কেমন আদর্শ ছিল, যে উনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দেশেও এরকম রেওয়াজ রয়েছে যে স্ত্রী তার স্বামীকে সালাম করা, সালাম দেয়। গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার পিতা মহোদয় উনি দরজার সামনে গিয়ে সালাম দিলেন, কিন্তু উনি শুনেছিলেন যে ওনার স্ত্রী হবেন বুবা। যখন উনি সালাম দিলেন, দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি অবাক হয়ে গেলেন যে আমি শুনেছিলাম উনি তো বুবা, আওয়াজ কীভাবে আসলো,
কীভাবে আসলো।
উনি আরও হতভম্ব হয়ে গেলেন। আচ্ছা, আরেকটু সামনে চাই। উনি যখন আরেকটু সামনে গেলেন, সামনে যাওয়ার সাথে সাথে উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি তাআলা আলাইহা, গাউসে পাকের আম্মা জান, উনি দাঁড়িয়ে গেলেন। অবাক করা কাণ্ড। গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহা নানা জান তো বলেছিলেন
যে পানি,
জি
আমার মেয়ের পানি,
বলছিলেন ল্যাংড়া,
জি জি,
হাঁটতে পারে না,
হাঁটতে পারে না,
কিন্তু উনি তো দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, দাঁড়ানোর পর স্বামী স্বামীকে দেখে রেসপেক্ট করলেন, সম্মান করলেন, সালাম জানালেন, কথাবার্তা বললেন, মানে ওনার আব্বা জান উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি তাআলা আলাইহা, ওনার আব্বা জান যেরকম বলেছিলেন সম্পূর্ণ বিপরীত,
জি জি,
সম্পূর্ণ বিপরীত দেখতেছেন এসে। উনি অবাক হয়ে গেলেন, না উনি আমাকে মিথ্যা বলছেন, উনি আমার সাথে এরকম করেছেন, এটা আমাকে জানতে হবে। তো উনি তাড়াতাড়ি চলে গেলেন আবু আবদুল্লাহ সামাই রহমাতুল্লাহি তাআলার কাছে, অর্থাৎ গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার নানা জানের কাছে,
নানা জানের কাছে,
জি। যাওয়ার পর উনি বললেন যে হুজুর, আপনার কাছে আমার আরজ হচ্ছে, যা মেহরবানি করে বলবেন, আপনি যেভাবে বলেছিলেন আপনার মেয়ে ল্যাংড়া, বুবা, বয়রা, অন্ধ, কিন্তু এগুলো কোনো কিছুই তো আমি দেখিনি, সে তো একজন সুন্দরী, একজন
রমণী,
রমণী আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম। তো উনি এরকম বলার পরে আবু আবদুল্লাহ সামুই রহমাতুল্লাহি তাআলা, যিনি গাউসে পাকের নানা জান ছিলেন, উনি বললেন যে হ্যাঁ, আমি এজন্যই বলেছি আমার মেয়ে অন্ধ, কারণ আমার মেয়ে কোনো পর পুরুষের চেহারা জন্মের পর থেকে এই চোখে দেখে নাই। বালিগ হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে
কখনই কোনো পুরুষ,
কখনই কোনো পর পুরুষকে এই চোখে দেখেন নাই, এজন্যে সে সেই না দেখার অন্ধ। এরপরে বললেন যে হ্যাঁ, আমার মেয়েকে আমি বয়রা বলেছি, কারণ কখনো সে নিজের কানে কোনো পর পুরুষের আওয়াজ শুনে নাই।
আল্লাহ 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 আল্লাহ, কত বড় কারামত।
জি,
যে বালেগ হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে নিজের কানে কখনো পর পুরুষের আওয়াজ শুনেনি।
জি জি। তো আবার বললেন যে হ্যাঁ আমি বলেছি আমার মেয়ে ল্যাংড়া, এজন্যে বলেছি যে আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে, এমনকি বড় হওয়া থেকে শুরু করে ছোটবেলা থেকে আমার মেয়ের এ পা হারাম পথে যায় নাই। সুবহানাল্লাহ। আসলে এরপরে বোবা, উনি বোবা এজন্যই বলেছেন যে এই মুখ দিয়ে কোনো হারাম বাক্য ওনার মুখ দিয়ে বের হয়নি।
আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে তো আমরা অহরহ নিজের মুখকে ব্যবহার করছি অহরহ বেফাস কথাবার্তার মধ্যে। তো একটু চিন্তা করে দেখুন, আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান কেমন নেককার ছিলেন, যে কখনো বালেগা হওয়ার পর থেকে কখনো নিজের চোখে অন্য কোনো পরপুরুষ দেখেনি, নিজের বালেগা হওয়ার পর থেকে নিজের কানে কখনো পরপুরুষের শব্দ শুনিনি, নিজের জবান দিয়ে কখনো খারাপ শব্দ উচ্চারণ করেনি, গুনাহ বড় বাক্য উচ্চারণ করেনি।
আসলে রিফাত ভাই, বিষয়টা খুবই সূক্ষ্ম, যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার এমন আম্মা জান ছিলেন, কেমন মা ছিলেন, কেমন জননী ছিলেন, যে কখনো হারাম দেখেননি, শুনেননি, বলেননি। আর আজকে আমাদের সমাজে আমার মা বোনেরা, আপনারা যারা রয়েছেন, আপনার সন্তান টিভি সিরিয়ালের কার্টুন দেখছে, আপনার সন্তান বর্তমানে বিভিন্ন ধরনের ড্রামা গেম নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু কেন? আপনিও তো একজন রমণী, আপনিও তো একজন নারী, আপনিও তো একজন মহিলা। উমুল খায়ের ফাতিমা, উনিও তো একজন নারী ছিলেন, একজন রমণী ছিলেন, একজন মহিলা ছিলেন। উনাদের আদর্শ আর আমাদের আদর্শ কোথায়? আসলে বাস্তব, আপনি যদি একজন আদর্শবান নারী হতে চান, আপনি একজন আদর্শবান মা হতে চান, একজন সন্তানকে আদর্শবান সন্তান বানাতে চান, তাহলে আপনাকে আল্লাহর ওলিয়া যারা ছিলেন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার আম্মা জান সহ সাহাবিয়া যারা ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, ওনাদের জীবনী আপনি স্টাডি করেন, ওনাদের জীবনী থেকে শিক্ষা নেন, ওনারা কীভাবে নিজেদের সন্তানদের ভরণ পোষণ করেছেন, ওনারা কীভাবে নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, ওই আদর্শটা আগে আপনাকে নিতে হবে, এরপর আপনি আপনার সন্তানদেরকে লালন পালন করতে হবে।
আবু বকর ভাই, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, যখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই তার আম্মাজানের কাছে আর্জি পেশ করলো যে আম্মাজান আমি বাগদাদ শহরে যেতে চাই পড়াশোনা করার জন্য, তখন কিন্তু লক্ষ্য করবেন যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলের আম্মাজানের বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। কারণ আমরা কিতাবের মধ্যে পড়েছি যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজানের বিবাহের অনেক বছর পর আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই দুনিয়াতে এসেছেন। তো স্বভাবগত কারণেই গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই যখন তার আম্মাজানের কাছে ইরাকে যাওয়ার জন্য, বাগদাদে যাওয়ার জন্য আর্জি পেশ করলো শিক্ষা গ্রহণের জন্য, তো আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইর আম্মাজান একদম অসুস্থ হয়ে গিয়েছিল, বার্ধক্যজনিত কারণে জরাজীর্ণ হয়ে গিয়েছিল। তারপরেও গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইর শিক্ষার জন্য তিনি রাজি হয়ে গেলেন যে যে বেটা যাও বাগদাদে যাও শিক্ষা গ্রহণ করে আসো, অর্থাৎ নিজের জন্য চিন্তা করে নাই যে আমি তো বার্ধক্যজনিত কারণে অনেক দুর্বল হয়ে আছি, আমার পাশে আমার ছেলে থাকলে ভালো হবে, এই চিন্তা করে নাই। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই যেন ভালো ইলম অর্জন করতে পারে সেই লক্ষ্যে মা ছেলেকে পাঠিয়ে দিল।
শিক্ষার দিকটাও যদি আমরা যাই শিক্ষার দিকে, তাহলে আমরা দেখতে পারবো যে উনি কোনো স্কুল ইউনিভার্সিটিতে পাঠাননি।
জি জি জি,
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাননি। হ্যাঁ, ওখানে গেলেও শিক্ষা পাবে, কিন্তু দীন ইসলামের যে শিক্ষাটা রয়েছে, মূল শিক্ষা, সেটা ছিল একটি মাদ্রাসার শিক্ষা। তো সেই মাদ্রাসার মাঝে কাফেলার লোকদের সাথে যখন ওই দেশে ইলমে দিনের শিক্ষা, ইসলামের আলো, ইসলামের জ্ঞানের শিক্ষার জন্য ওনার আম্মু ওনাকে পাঠিয়েছিলেন। আর ওই সময় রিফাত ভাই, একটা কথা আপনি যেহেতু এটা শুরু করেছেন, ওই সময় গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাই ওনার আম্মা জানকে বলেছিলেন, মা গো, আমি তো যাচ্ছি বাগদাদে ইলিম অর্জনের জন্য, ইসলামে জ্ঞান অর্জনের জন্য, শরীয়তের জ্ঞান অর্জনের জন্য, ইলমে মারিফত অর্জনের জন্য, মা গো দেখা হবে কোন দিন আপনার সাথে। কেমন মা ছিলেন দেখুন না। সেই মা কি উত্তর দিলেন, বাবা তুমি যাও গিয়ে শরীয়ত তরিকত ইলমে মারিফত অর্জন করো, তোমার সাথে আমার দেখা হবে কাল হাশরের ময়দানে।
আল্লাহ আল্লাহ।
কেমন মা ছিলেন,
আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন,
কুরবান করে দিয়েছেন। আর আজকে আমরা আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে টাকা কামানোর জন্য আমরা বিদেশে পাঠাইতে পারি, কিন্তু আমরা মাদানী কাফেলায় পাঠাইতে পারি না। হ্যাঁ, আসলে প্রিয় ইসলামী বোনেরা এবং আমার বাবারা ভাইয়েরা যারাই শুনতে পারছেন, দেখুন না, ইলমে দিন ইসলামের জ্ঞান গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার মাঝে ছিল, বিদায় উনি একজন আদর্শবান আল্লাহর ওলি, উনি তো মাদারজাত ওলি ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার ওলি উনি জন্মগতভাবে ওলি ছিলেন। এক হচ্ছে দুনিয়ার মাঝে মানুষ এসে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ওলি হওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা যাকে মাতৃগর্ভ থেকে ওলি করে পাঠান। ওই ধরনের ওলি ছিলেন গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা, আর ওনার আম্মা জাহানকে নিয়ে আলোচনা করা হচ্ছে। সুবহানাল্লাহ।
আবু বকর ভাই, আমার আরেকটি ঘটনা মনে পড়ে গেল, যে আমার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলাকে যখন তিনার সম্মানিত আম্মা জান শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন, তো কাফেলার সাথে যখন পাঠালেন, তো আমার গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার আম্মা জানের একটা ওসিয়ত ছিল যে বাবা কখনো মিথ্যা বলো না। তো এটা আমরা শুনি ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, যে যখন ডাকাত দল আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে ধরলো এবং জিজ্ঞেস করলো কিছু আছে কি না, ছোট বাচ্চা ছিল আমার গাউসে পাক, তো আমার গাউসে পাক কিন্তু বলে দিয়েছে যে আমার সাথে এই সম্পদ রয়েছে, এবং আস্তিনকে এরকম ছিঁড়ে সম্পদগুলো বের করে ডাকাত দলের সামনে উপস্থাপন করলো। ডাকাত দল সবাই হতভম্ব হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, তুমি এটা কেন দিলে আমাদের সামনে? তখন আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বললো যে আমার মার শিক্ষা এটা ছিল যে কখনো মিথ্যা কথা না বলা। তো মিথ্যা কথা না বলতে গিয়ে আজকে আমি আমার সম্পদগুলোকে বের করে দিয়েছি। ডাকাত দলরা তাৎক্ষণিকভাবে আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইর এই ব্যবহার দেখে, এই মিষ্টি আচরণ দেখে, এই সত্যবাদিতার পরিচয় দেখে সাথে সাথে তওবা করলেন এবং আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইর হাত ধরে মুসলমান হয়ে গেলেন এবং তওবা করলেন।
আসলে বাস্তবই উনি কেমন একজন মা ছিলেন, যে উনার মায়ের ব্যাপারে এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার আম্মা জান উনি প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করতেন।
আল্লাহ আল্লাহ।
প্রতিদিন নফল নামাজ, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, বিভিন্ন ইবাদত বন্দেগী করতেন। আর এরকম পাওয়া যায় যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলাই একবার উনার আম্মা জানকে, উনি পরবর্তীতে দুনিয়াতে আসার পরে উনার আম্মা জানকে উনি বললেন যে আম্মা জান, আপনি একদিন আঙ্গুর পাড়ার জন্য অমুক বাগানে গিয়েছিলেন, আপনাকে একটি সাপ ধ্বংসন করতে এসেছিল, কিন্তু আমি আব্দুল কাদির ওই সময় ওই সাপটাকে আপনার গর্ভে থাকা অবস্থায় দেখেছিলাম, আর আমি একটু নড়াচড়া করার কারণে আপনি ব্যথা অনুভব করেছিলেন, আর আপনার হাতটা সেই সাপের চুবল থেকে বেঁচে গিয়েছিল, অতএব ওই সময় আমি যদি নড়াচড়া না করতাম আর আপনি যদি ব্যথা অনুভব না করতেন, তাহলে আপনার শরীরে বিষ আসতো, আর আপনার সেই বিষের প্রবলে আমি আব্দুল কাদিরের ইন্তেকাল হয়ে যেত। তো আসলে যে এমন একজন মা, এমন একজন নারী যিনি আমলদার ছিলেন, যিনি আদর্শবান মা ছিলেন, ওনার সন্তানও ওইরকম হয়েছেন। এজন্য আমাদের সমাজেও আমাদের মা বোন যারা রয়েছেন, আপনারা নৈরাশ হবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না, আপনার সন্তান যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আপনাকে ছেলে হোক মেয়ে হোক যাই দিয়েছেন, সবর করে তাদেরকে নিয়ে এখন আর টেনশন করার সময় নাই, এখন সময় হচ্ছে আপনার সন্তানকে আমার নবীর আদর্শের শিক্ষা দেওয়া, আল্লাহর ওলিদের আদর্শের শিক্ষা দেওয়া। আপনার সন্তান, আপনার ছেলে সন্তান যে রয়েছে, তাকে আপনি দাওয়াতে ইসলামের মুবাল্লিগদের মাধ্যমে মাদানী কাফেলায় পাঠান
এবং কোর্সের মধ্যে পাঠাতে পারেন।
আমাদের তরবিয়তি কোর্স হয় ওখানে, 63 দিনের তরবিয়তি মাদানী কোর্স হয়, সেখানে আপনার সন্তানকে আপনি পাঠান, ইনশাআল্লাহ দেখবেন একজন আদর্শবান সন্তানের পরিচয় দেবে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে আপনার সন্তানটা আপনার কারণে কেমন আদর্শ শিখে এসেছে, নবীর প্রেম, ওলিদের ভালোবাসা কীভাবে তার অন্তরের মাঝে সে পুনরুজ্জীবিত করে নিয়ে এসেছে, সেটি আপনি নিজে ধারণা করতে পারবেন। অতএব আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, আপনাদেরকে বলবো যে আমরা যেন আল্লাহর ওলিদের যে আদর্শ রয়েছে, ওনাদের যে অনুশ্রুতি রয়েছে, ওই পথে নিজেরা চলবো, নিজেদের সন্তানদেরকে চালাবো। মা বোনেরা যারা রয়েছেন, আপনারা ওই আদর্শকে ফলো করেন যে আদর্শ ছিল গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার আম্মা জানের আদর্শ, আপনি ওই আদর্শকে ফলো করেন যে আদর্শ ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘর আমার নবীর আদর্শের ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ছিল আমার মা বোনদের জন্য মেসেজ। আর আমরা সন্তান যারা রয়েছি আমাদের জন্য মেসেজ, কুরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে, হাদিস আমাদেরকে মেসেজ দিচ্ছে, আল্লাহর ওলিদের আদর্শ আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমরা কীভাবে নিজের মা বাবার সম্মান করব, নিজেরা কীভাবে আমরা আমাদের আমলকে সতেষ্ট করে, আমরা আমাদের আমলকে দৃঢ় করে কীভাবে আমরা আমাদের মায়ের সামনে বাবার সামনে আদর্শবান সন্তান হব। এই মেসেজ আমাদেরকে কোরআন হাদিস আল্লাহর ওলিদের জীবনী আদর্শ আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো এরপরও আমি কোরআনে পাক থেকে এটা বলতে চাই প্রত্যেক সন্তানের জন্য এটা করণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মাঝে ইরশাদ করেন, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মাঝে মা বাবা সম্পর্কে বলে দিয়েছেন যে তোমরা তোমাদেরকে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আচ্ছা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি সদয় হওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম,
আল্লাহ তাআলার হুকুম,
জি, মা বাবার প্রতি নিজে সদয় হওয়া, সবিনয় হওয়া। দয়া তো আমরা করতে পারবো না মা বাবাকে, সদয় হতে পারি আমরা, সবিনয় হতে পারি আমরা, মা বাবার প্রতি আদর্শ দেখাতে পারি,
বিনয়ী আচরণ করতে,
জি, বিনয়ী আচরণ করতে পারি। এরপর আবার বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান করিমা। এবং আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন যে মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, মা বাবার যদি বয়স বেড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন যেন দুইজন অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে যেন আমরা বোঝা মনে না করি। যখন আমার মা আমার বাবার চলার সামর্থ্য থাকবে না, কথা বলার সামর্থ্য থাকবে না, আমার মা বাবা যখন শরীরের শক্তি হারিয়ে ফেলবে, তখন আমার সন্তানকে আমি সন্তান হিসেবে আমার মা বাবার পর্যবেক্ষণ করতে হবে। আল্লাহ বলতেছেন সেটাকে যেন আমরা বুঝা মনে
না করি।
এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে বুঝা মনে করে উফ বলিও না, তাদেরকে বুঝা মনে করে উফ শব্দ যেন আমরা বলে না বলি, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে বঞ্চিতও করা যাবে না, ওয়াকুল্লাহুমা কওলান করিমা, মা বাবা যদিও বা বৃদ্ধ হয়ে যান কিন্তু ওনাদেরকে সবিনয় সুন্দর সুরে নম্র সুরে ওনাদের সাথে কথা বলতে হবে, ওনাদেরকে রেসপেক্ট করতে হবে। যেভাবে আপনি ছোটোবেলায় মা বাবাকে ভয় ছিলেন,
জি জি জি,
যেভাবে আমরা ছোটোবেলায় মা বাবাকে ভয় করতাম, সেইভাবে যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবেন, মা বাবার বয়স হয়ে যাবে, তখনও যেন আমরা সেই রকমভাবে তাদেরকে ভয় করি, তাদেরকে ভালোবাসি, মহাব্বত করি। কারণ বাবা আপনি সন্তান, আপনি সন্তান, আজকে আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে,
আল্লাহ,
কিন্তু আপনি আমি এমন এক সময় ছিলাম যেই দিন আপনি আমি আপনি আমার মা বাবার কুলে বসে আপনি আমি আপনি আমার মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকতাম। আজকে সেই সময় আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে তোমার মা বাবা আজকে তোমার দিকে তাকিয়ে রয়েছে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মা বাবার প্রতি সদয় হই, আমরা মা বাবার সম্মান করি, মহাব্বত ভালোবাসা বজায় রেখি, রাখি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক,
আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ শ্রবণ করলাম আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজানের মোবারক চরিত্র কেমন ছিল। তো আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজানের ব্যাপারে আমরা শ্রবণ করেছি, অনেক বড় নেককার সালেহা আবেদা ছিল আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মাজান। এই চরিত্র নিয়ে যত বিশ্লেষণ করব, যত শুনবো, ততই মজা লাগবে, ততই ভালো লাগবে। তো সময় স্বল্পতার কারণে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।